বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 25 নভেম্বর, 10 অগ্রহায়ণ এবং ফার্সি 4 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parsstudio.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটও প্রচারিত হয়। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর রয়েছে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। পশ্চিম এশিয়ায় ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগঠনগুলোর বিরুদ্ধে পাশ্চাত্যের কঠোর অবস্থানের কারণ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশ সফররত পাকিস্তান টিমের অধিনায়ক কোচ সহ 21 জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ হয়ে যাওয়া সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক আয়োজন রংধনু। প্রান্তিক আয়োজন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আইএইএর সঙ্গে ইরানের অমীমাংসিত বিষয়গুলোর সমাধান করার লক্ষ্যে দুই পক্ষ একটি নীতিগত সমঝোতায় পৌঁছেছে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বাহরাইনে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনার সঙ্গে ইরানকে জড়িয়ে মানামা যে অভিযোগ করেছে তা কঠোর ভাষায় নাকচ করল তেহরান। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে গণতন্ত্র শেখার কিছু নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এবং মাদ্রাসাগুলোতে সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেওয়া হয় বলে অভিযোগ তুলে ভারতের সব মাদ্রাসা বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন উত্তরপ্রদেশের শ্রম প্রতিমন্ত্রী। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএর সঙ্গে তাঁর দেশের অমীমাংসিত বিষয়গুলো সমাধান করার লক্ষ্যে একটি নীতিগত সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ। আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির সাম্প্রতিক তেহরান সফরে এই সমঝোতা হয় বলে তিনি জানিয়েছেন। বুধবার এক অনলাইন সংলাপে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে একথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে যথাশীঘ্র সম্ভব ইরান ও আইএইএ একটি যৌথ বিবৃতি প্রকাশ করবে। গ্রোসি সোমবার দুদিনের সফরে ইরান আসেন এবং মঙ্গলবার ভিয়েনার উদ্দেশ্যে তেহরান ত্যাগ করার আগে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংলাপে আবদুল্লাহিয়ান অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আসন্ন পরমাণু আলোচনা নিয়েও কথা বলেন। আগামী 29 নভেম্বর 5 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের ওই সংলাপ শুরু হবে।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানোভ বলেছেন, 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়াই হচ্ছে এই সমঝোতা ব্যর্থ হওয়ার মূল কারণ। তিনি বলেন, যে জন্য পরমাণু সমঝোতার কিছু ধারা ইরান বাস্তবায়ন করা স্থগিত রাখল তার মূল কারণ চিহ্নিত এবং তা দূর করা জরুরি। উলিয়ানোভ বলেন, পরমাণু সমঝোতা থেকে আমেরিকা একতরফাভাবে বেরিয়ে যাওয়ার কারণে এবং ইরানের উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে চাপ সৃষ্টির ফলে তেহরান এ সমস্ত ধারা বাস্তবায়ন স্থগিত রেখেছিল। গতকাল ভিয়েনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএই এর বোর্ড অব গভর্নর্সের বৈঠকে এসব কথা বলেছেন রাশিয়ার রাষ্ট্রদূত। তিনি বলেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা ইস্যুতে যে আলোচনা হচ্ছে তা সফল করার একমাত্র উপায় হচ্ছে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ওই সমঝোতার মূল কাঠামো অনুসারে পুনর্বহাল করা। বাহরাইনে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনার সঙ্গে ইরানকে জড়িয়ে মানামা যে অভিযোগ করেছে তা কঠোর ভাষায় নাকচ করে দিয়েছে তেহরান। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি এক বিবৃতিতে দাবি করেছে, দেশটির নিরাপত্তা বাহিনী সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনার দায়ে কয়েক ব্যক্তিকে আটক করেছে এবং তাদের কাছ থেকে কথিত ইরানে তৈরি অস্ত্র উদ্ধার করেছে। তবে বিবৃতিতে আটক ব্যক্তিদের জাতীয়তা, তাদের সংখ্যা কিংবা আটকের তারিখ ঘোষণা করা হয়নি। ওই বিবৃতির জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, বাহরাইনের কর্মকর্তারা যে অভিযোগ করেছেন তা থেকে বোঝা যায় আঞ্চলিক পরিস্থিতির সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলে বাহরাইন সরকার তার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সমস্যার সমাধান করতে পারবে না। তিনি সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য দেশের জনগণের দাবির প্রতি ভ্রুক্ষেপ করার জন্য বাহরাইন সরকারের প্রতি আহ্বান জানান। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। আমেরিকার কাছ থেকে গণতন্ত্র শেখার কিছু নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, আমেরিকা নিজেই গণতন্ত্র নিয়ে ঝামেলায় পড়েছে। তারা যে গণতন্ত্র সম্মেলন করছে এটা নিয়ে খোদ তাদের দেশেই প্রশ্ন আসছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে গণতন্ত্র শেখার কিছু নেই। আমেরিকা নিজেই গণতন্ত্র নিয়ে ঝামেলায় পড়েছে। তারা যে গণতন্ত্র সম্মেলন করছে এটা নিয়ে খোদ তাদের দেশেই প্রশ্ন আসছে। আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক কনফারেন্স শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের দুর্বল গণতন্ত্রের দেশগুলোকে সম্মেলনে ডেকেছে, তাই সেখানে বাংলাদেশের নাম নেই। তবে এটা নিয়ে আমাদের কিছু করার নেই, এটা তাদের দায় দায়িত্ব। যুক্তরাষ্ট্র থেকে গণতন্ত্র শেখার কিছু নেই উল্লেখ করে মোমেন বলেন, আমাদের গণতন্ত্র আমাদের লোকদের উপর নির্ভর করে, অন্যের পরামর্শে আমরা কাজ করি না, আমরা মানুষের মঙ্গলের জন্য কাজ করি। তিনি বলেন, গত কয়েক বছর ধরে আমাদের গণতন্ত্র স্থিতিশীল। আমাদের দেশে অত্যন্ত স্বচ্ছ একটি গণতন্ত্র আছে। এখানে ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হয়। যে নির্বাচনে দাঁড়াতে চায় সে সুযোগ পাচ্ছে। আমাদের দেশে সব লোক ভোট দিতে পারে, সেদিক থেকে আমরা অনেক অগ্রসর। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে বাংলাদেশের সড়কে নিরাপত্তার দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। দুর্ঘটনায় নিহত সহপাঠী নাঈম হাসানের ঘাতকদের বিচারের দাবিসহ ছয় দফা দাবিতে আজ সকালে রাজপথে অবস্থান নেয় নটরডেম কলেজের শিক্ষার্থীরা। তবে দুপুর নাগাদ নাঈম হাসান নিহতের ঘটনার বিচার দাবিতে 48 ঘণ্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নিয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থীরা। এরপর আগামী রোববার থেকে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এর আগে নটরডেম কলেজের শিক্ষার্থীরা আজ সকালে বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড, ব্যানার নিয়ে মতিঝিলে অবস্থান নেয়। সেখান থেকে কয়েক হাজার শিক্ষার্থী মতিঝিল হয়ে গুলিস্তান নগর ভবন ঘেরাও করে। উল্লেখ্য, বুধবার দুপুরে গুলিস্তান হল মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার ট্রাকের ধাক্কায় প্রাণ যায় 17 বছরের তরুণ নাঈমের। নটরডেম কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন তিনি। ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশের শ্রম প্রতিমন্ত্রী রঘুরাজ সিং দাবি করেছেন, তার রাজ্যের মাদ্রাসাগুলো সন্ত্রাসীদের ঘাঁটি, সেখানে সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেওয়া হয়। তিনি সারা ভারতের সব মাদ্রাসা বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশের শ্রম প্রতিমন্ত্রী রঘুরাজ সিং বিতর্কিত মন্তব্য করে বলেছেন, মাদ্রাসাগুলো সন্ত্রাসীদের ঘাঁটি, সেখানে সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেওয়া হয়। মাদ্রাসা থেকে বের হয়ে একজন সন্ত্রাসী হয়, তাদের চিন্তাভাবনা সন্ত্রাসী। ভগবান সুযোগ দিলে সারা দেশের মাদ্রাসা বন্ধ করে দেব। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে তার এই ধরনের মন্তব্য প্রকাশ্যে আসায় উত্তরপ্রদেশের রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। সুহেল দেব ভারতীয় সমাজ পার্টির প্রধান ওম প্রকাশ রাজভর আজ বিজেপিকে টার্গেট করে বলেন, ওদের কবরস্থান, মাদ্রাসা, ভারত পাকিস্তান, মন্দির, মসজিদ ছাড়া কোনো ইস্যু নেই। এ প্রসঙ্গে আজ বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গের জামায়াত উলামা হিন্দের সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম রেডিও তেহরানকে বলেন,
মিথ্যাবাদী হওয়ার জন্য একবারই একটা মিথ্যা প্রমাণ হওয়া যথেষ্ট। তারা তো দীর্ঘদিন ক্ষমতায় রয়েছে এই উত্তরপ্রদেশে, তাদের কর্মসূচি, তাদের সফলতা নিয়ে কথা বলুক। তারা ভারতবর্ষে কি হচ্ছে না হচ্ছে রঘুনাথ সিং কি জানেন? আমরা পশ্চিমবঙ্গে 1500 মাদ্রাসা পরিচালনা করি, কোথাও তো পশ্চিমবঙ্গে সন্ত্রাসবাদী পদে প্রমাণ হয়নি। কোন মাদ্রাসার ছাত্র, কোন মাদ্রাসার শিক্ষক, সরকারও তো মাদ্রাসা চালায়,
বলছিলেন মুফতি আব্দুস সালাম। আজ হিন্দি গণমাধ্যম আজতক জানিয়েছে, উত্তরপ্রদেশের প্রতিমন্ত্রী রঘুরাজ সিং বলেছেন, সন্ত্রাসের গুড়িয়ে দিতে হবে, সাপের মতো তার ফনা পিষে দিতে হবে, একইভাবে সন্ত্রাসবাদের ফনাকেও আমরা গুড়িয়ে দেব। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ খোরাসানের বিরুদ্ধে যুদ্ধ করতে নতুন করে সৈন্য পাঠিয়েছে দেশটির অন্তর্বর্তী তালেবান সরকার। তালেবানের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, দায়েশের বিরুদ্ধে অভিযানে গতি আনার লক্ষ্যে গত কয়েকদিনে নানগারহার প্রদেশে অন্তত 1300 সৈন্য পাঠিয়েছে তালেবান। নানগারহার প্রদেশের স্থানীয় অধিবাসী ও তালেবান সেনা কর্মকর্তাদের তথ্যমতে, সন্দেহভাজন দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে রাত্রিকালীন অভিযান জোরদার করা হয়েছে এবং এখন পর্যন্ত শত শত সন্ত্রাসী নিহত কিংবা গ্রেপ্তার হয়েছে। রিপোর্ট অনুযায়ী নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদে প্রতি সপ্তাহে গড়ে 7 থেকে 10 দায়েশ সন্ত্রাসী আটক ও 6 জন করে নিহত হচ্ছে। গত 15 আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করার কয়েক সপ্তাহ পর থেকে দায়েশ নানগারহার প্রদেশ থেকে তাদের সন্ত্রাসী হামলা শুরু করে। তারা এ পর্যন্ত কাবুল, কান্দাহার ও কুন্দুজে বেশ কয়েকটি ভয়াবহ সন্ত্রাসী হামলা চালিয়েছে। চীন আবারও সতর্ক করে বলেছে, তাইওয়ান ইস্যুতে আপোষ করার কোনো সুযোগ নেই এবং তাইপেই নিয়ে আমেরিকার কোনো মোহ থাকা উচিত নয়। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ডক্টর ছিয়ান আজ রাজধানী বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। আমেরিকা ও চীনের প্রেসিডেন্টের মধ্যে সম্প্রতি ভার্চুয়াল শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের পর দুদেশের সামরিক সম্পর্ক কেমন হবে এমন এক প্রশ্নের জবাব দিতে গিয়ে উ ছিয়ান এসব কথা বলেন। তিনি বলেন, একটি সুন্দর ও স্থিতিশীল সম্পর্ক দুদেশের জন্যই প্রয়োজন। এর অংশ হিসেবে ওয়াশিংটনের সঙ্গে বিনিময় ও সহযোগিতা রক্ষা করতে আগ্রহী বেইজিং, কিন্তু তাইপেই ও দক্ষিণ চীন সাগর সহ বিভিন্ন ইস্যুতে নানাভুখি উস্কানি দিয়ে চলেছে ওয়াশিংটন। তারা যুদ্ধজাহাজ ও বিমানের সাহায্যে চীনের উপর নজরদারি করছে। উ ছিয়ান বলেন, চীনের নীতি হচ্ছে সার্বভৌমত্ব, মর্যাদা ও জাতীয় স্বার্থ সমুন্নত রেখে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা প্রতিষ্ঠা করা। তুরস্কে ব্যাপক মুদ্রাস্ফীতি ও স্থানীয় মুদ্রা লিরার নজিরবিহীন পতনের জের ধরে প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান তার সরকারের অর্থনৈতিক নীতি সমর্থন করে বক্তব্য রেখেছেন। তিনি বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর এক বক্তৃতায় দাবি করেন, সরকারের অর্থনৈতিক নীতির কারণে চলমান পরিস্থিতি তৈরি হয়নি। তিনি মুদ্রাস্ফীতির বিষয়টি স্বীকার করে দাবি করেন, লিরার পতন থেকে সৃষ্ট পরিস্থিতিতে দেশে পুঁজি বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান বাড়বে। এরদোয়ান তুরস্কের চলমান সংকটকে একটি মুক্তিকামী অর্থনৈতিক যুদ্ধ বলে অভিহিত করেন এবং এই যুদ্ধে আল্লাহর সাহায্য ও জনগণের সমর্থন নিয়ে জয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তার সরকারের গৃহীত অর্থনৈতিক পদক্ষেপগুলোর সমালোচকদের প্রতি ইঙ্গিত করে এরদোয়ান বলেন, বিদেশ নির্ভর কথিত অর্থনীতিবিদরা যেসব পরামর্শ দেয় তা আমরা প্রত্যাখ্যান করেছি, কারণ তাদের প্রদর্শিত নীতি গ্রহণ করলে দেশ দুর্বল হয়ে পড়বে এবং জনগণের মধ্যে বেকারত্ব, দারিদ্র ও ক্ষুধা বাড়বে। ইরানের ক্ষেপণাস্ত্র খাতে বিরাট বড় অগ্রগতি সাধিত হয়েছে বলে স্বীকার করেছেন আমেরিকার একজন জেনারেল। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেনজি একথা বলেছেন। তিনি বলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে যে ব্যাপক উন্নতি হয়েছে এবং অত্যন্ত নিখুঁতভাবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে তার প্রমাণ হচ্ছে ইরাকের মার্কিন সামরিক ঘাঁটি আইন আল আসাদ ঘাঁটিতে ইরানি সেনাদের হামলা। লন্ডনের টাইম ম্যাগাজিনকে জেনারেল ম্যাকেনজি বলেন, একটি বিষয় হচ্ছে যে গত 3-5 বছরে ইরান সফল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। তিনি আইন আল আসাদ ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্রের হামলার কথা উল্লেখ করে বলেন, এ সমস্ত ক্ষেপণাস্ত্র অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানার প্রমাণ রেখেছে। 2020 সালে জানুয়ারি মাসে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC মার্কিন ঘাঁটিতে ওই হামলা চালায়। IRGC-র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করার প্রতিশোধ হিসেবে ইরান মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ব্রিটেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করার পর অস্ট্রেলিয়াও লেবাননের ইসলামী সংগঠন হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যে প্রতিরোধ শক্তিগুলোর বিরুদ্ধে পাশ্চাত্য ও তাদের মিত্রদের এ পদক্ষেপ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
ব্রিটেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করার পর অস্ট্রেলিয়াও লেবাননের ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। অস্ট্রেলিয়া সরকার গতকাল লেবাননের হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কারেন অ্যান্ড্রুজ হিজবুল্লাহকে হুমকি হিসেবে অভিহিত করে তাদের বিরুদ্ধে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন ও ইজ্জাদ্দিন কাসেম ব্রিগেডকে সমর্থন দেওয়ার অভিযোগ এনেছেন। ব্রিটেন গত শুক্রবার ফিলিস্তিনের হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার মাত্র 1 সপ্তাহ পর অস্ট্রেলিয়া হিজবুল্লাহর বিরুদ্ধে এ অবস্থান নিল। পর্যবেক্ষকরা বলছেন, হামাস ও হিজবুল্লাহর বিরুদ্ধে ব্রিটেন ও অস্ট্রেলিয়ার সমন্বিত পদক্ষেপ নেওয়া থেকে বোঝা যায় পাশ্চাত্য ও তাদের মিত্র দেশগুলো একযোগে পশ্চিম এশিয়ায় ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগঠনের উপর নতুন করে চাপ সৃষ্টির চেষ্টা করছে। এই পরিস্থিতিতে ইয়েমেনের হুথি সমর্থিত ইসলামিক স্যালভেশন সরকার জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য মার্কিন নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবে অস্ট্রেলিয়া ও ব্রিটেন হিজবুল্লাহ ও হামাসের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, হামাস ও হিজবুল্লাহর বিরুদ্ধে অস্ট্রেলিয়া ও ব্রিটেনের সমন্বিত পদক্ষেপ থেকে বোঝা যায় এ দেশগুলো ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধযজ্ঞের সমর্থক এবং এ কারণেই দখলদার ইসরায়েল নির্বিঘ্নে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধযজ্ঞ চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে অস্ট্রেলিয়ার এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ইসরায়েলের চাপের কাছে নতি স্বীকার করেই অস্ট্রেলিয়া এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, পাশ্চাত্য ও তাদের মিত্রদেশগুলো এমন সময়ে এ অঞ্চলের প্রতিরোধ শক্তিগুলোর বিরুদ্ধে এ অবস্থান নিল যখন যেকোনো সময় প্রতিরোধ শক্তিগুলোর সম্ভাব্য অভিযানের কারণে দখলদার ইসরায়েল প্রচণ্ড চাপ ও আতঙ্কের মধ্যে থাকে। গত সপ্তাহে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের শাহাদাতকামী দুটি অভিযানের পর ইসরায়েলের অপরাধযজ্ঞ আরও জোরদার হয়েছে। ফিলিস্তিনিদের মধ্যে ফের ইন্তিফাদা গণ আন্দোলন শুরু হতে পারে বলে ইসরায়েলি কর্মকর্তারা শঙ্কিত।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে নজর দিচ্ছি বাংলাদেশের দিকে। ঢাকার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনের সময় পতাকা ওড়ানোর ঘটনায় পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম এবং কোচ সাকলাইন মোশতাক সহ 21 জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশ সফররত পাকিস্তান ক্রিকেট দল মিরপুর স্টেডিয়ামে অনুশীলন চলাকালে তাদের দেশের পতাকা উড়ানোর কারণে পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম সহ 21 জন খেলোয়াড়ের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছে ঢাকার একটি আদালত। মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠনের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। বিচারক আবু বক্কর সিদ্দিক বিকেলে মামলাটি খারিজ করে দেন। উল্লেখ্য, দুটি টেস্ট এবং তিনটি টি-20 ম্যাচ খেলার আমন্ত্রণ পেয়ে গত 13 নভেম্বর ঢাকায় আসে পাকিস্তানের জাতীয় ক্রিকেট দল। 15 নভেম্বর পাকিস্তান জাতীয় ক্রিকেট দল মিরপুর স্টেডিয়ামে তাদের জাতীয় পতাকা উড়িয়ে অনুশীলন করে। এদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের 50 বছর পূর্তিতে আসন্ন বিজয় দিবসের প্রাক্কালে বাংলাদেশের মাটিতে জাতীয় পতাকা গেড়ে পাকিস্তান ক্রিকেট দলের অনুশীলন এবং খেলার মাঠে পাকিস্তানি জার্সি পরে এবং পাকিস্তানি পতাকা নিয়ে পাকিস্তান দলের পক্ষে সমর্থন জানানোর বিষয় নিয়ে ইতিমধ্যেই বিস্তর সমালোচনা, তর্ক বিতর্ক ছড়িয়ে পড়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে হয়েছে প্রতিবাদ সমাবেশ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন আইনগত ব্যবস্থা নেবার কথা। এদিকে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির গণমাধ্যমকে বলেছেন জামাতে ইসলামী এবং তাদের সহযোগীদের একটা বিরাট প্রভাব তরুণদের মধ্যে রয়েছে। পাকিস্তানকে এ ব্যাপারে কৈফত চাইতে হবে এবং তাদের এই উদ্যত্তের জন্য বাংলাদেশের কাছে অবশ্যই ক্ষমা চাইতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা সমালোচনা করছেন তাদের অনেকেই বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কের ঐতিহাসিক টানাপোড়েনের কথা উল্লেখ করে অনুশীলনের সময় মাঠে পতাকা ওড়ানোকে একটি রাজনৈতিক বার্তা হিসেবে দেখতে চাইছেন। এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন মুখপাত্র বলেছেন দ্বিপাক্ষিক সিরিজের সময় উভয় দেশের পতাকা প্রদর্শন একটা সাধারণ বিষয়, সুতরাং কোচ চাইলে অনুশীলনের সময়ও পতাকা ওড়াতে পারে, এতে আপত্তি জানানোর মতো কিছু নেই। তারপরও এই ঘটনা নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে অনুমতি চেয়েছে বলেও তিনি জানান। ওদিকে মাওলানা ফাশারি হকি স্টেডিয়ামে আগামী 14 ডিসেম্বর থেকে শুরু হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি। এই আসরে 16 ডিসেম্বর নির্ধারিত ছিল ভারত পাকিস্তানের ম্যাচ। বাংলাদেশের বিজয় দিবসের দিন ঢাকায় ভারত পাকিস্তানের হকি ম্যাচটি নিয়ে প্রশ্ন ওঠায় সূচিতে বদল আনতে উদ্যোগী হয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন আর তাদের আবেদনে সাড়া দিয়েছে এশিয়ান হকি ফেডারেশন। ফলে আগামী 16 ডিসেম্বর হচ্ছে না এই ম্যাচটি। ভারত পাকিস্তান ম্যাচটি একদিন পিছিয়ে অনুষ্ঠিত হবে 17 ডিসেম্বর। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু।
রংধনু
রংধনু আসরের কাছের ও দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি পরিবারের সবাইকে নিয়ে ভালো ও সুস্থ আছো। আজকের আসরে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আখতার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বিচক্ষণতা শব্দটির সাথে পরিচিত। এর অর্থ হচ্ছে অভিজ্ঞ ও বুদ্ধিমান, দূরদর্শী বা কর্মকুশল। বিচক্ষণ মানুষ যে কোনো পরিবেশে নিজেদের মেজাজ ঠান্ডা রাখেন এবং বলার চেয়ে শোনা ও জানার প্রতি গুরুত্ব দেন। একজন বিচক্ষণ মানুষ যেসব কথা বলেন তা অন্যজনের দশ কথার চেয়েও ভারী হয়।
পবিত্র কোরআনের বহু স্থানেই বিচক্ষণ মানুষের প্রশংসা করা হয়েছে, যারা সৃষ্টির নিদর্শন নিয়ে চিন্তাভাবনা গবেষণা করে। পবিত্র কোরআনে তাদেরকেই বিচক্ষণ হিসেবে উল্লেখ করা হয়েছে। সূরা হিজরের 74 ও 75 নম্বর আয়াতে এ সম্পর্কে বলা হয়েছে, আমি সেই জনপদটি ওলট পালট করে রেখে দিলাম আর তাদের উপর পোড়ামাটির পাথর বর্ষণ করলাম। প্রজ্ঞাবান ও বিচক্ষণ লোকদের জন্য এ ঘটনার মধ্যে বিরাট নিদর্শন রয়েছে।
বিচক্ষণ মানুষ তার সতর্ক দৃষ্টির কারণে সহজে আক্রান্ত হয় না, বরং শত্রুকেই তিনি নানা উপাদানে ব্যস্ত রাখতে পারেন। বিচক্ষণ মানুষ জানার ক্ষেত্রে শুধু নিজের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে না, প্রতিপক্ষ সম্পর্কে আরও বেশি সতর্ক থাকে। কারো কাছে যদি শুধু বিচক্ষণতা নামক গণ্ডি থাকে, তাহলে তিনি পৃথিবীতে ভাগ্যবান ব্যক্তিদের অন্যতম।
বন্ধুরা, বিচক্ষণতা নিয়ে এত কথা বলার উদ্দেশ্য নিশ্চয়ই ধরতে পেরেছ? হ্যাঁ, আজকের আসরে আমরা এক বিচক্ষণ বিচারকের গল্প শোনাব, আর গল্পের পর থাকবে একটি গান। আমাদের আজকের অনুষ্ঠানটিও গ্রন্থনা ও প্রযোজনা করেছেন আশরাফুর রহমান। তাহলে প্রথমেই গল্পটি শোনা যাক।
অনেক দিন আগের কথা, এক ব্যক্তি একজনকে 100 স্বর্ণমুদ্রা ধার দিয়েছিল, কিন্তু কোনো চুক্তিপত্র করেনি। যখন সে টাকা ফেরত চাইল, তখন ঋণ গ্রহীতা অস্বীকার করে বলল, কিসের টাকা? কোথায় লেখা আছে টাকার কথা?
টাকা না পেয়ে অনেকটা নিরুপায় হয়ে পাওনাদার আদালতে গিয়ে অভিযোগ করল। বিচারক একটা দিন ধার্য করে ঋণ গ্রহীতা ও বাদীকে হাজির হওয়ার নির্দেশ দিলেন। তারা হাজির হলে বিচারক ঋণ গ্রহীতাকে জিজ্ঞেস করলেন, এই লোকের কাছ থেকে যে টাকা নিয়েছ তা দিচ্ছ না কেন?
ঋণ গ্রহীতা বলল, আমি কোনো টাকা নিইনি, সে মিথ্যা কথা বলে আমার সম্মান নষ্ট করতে চাইছে।
কোনো সমাধান করতে না পেরে বিচারক তাদের দুজনকে ঊর্ধ্বতন বিচারকের কাছে পাঠিয়ে দিলেন। ওই বিচারক তাদের অভিযোগ জানতে চাইলে একজন তার পাওনা টাকার কথা বলল আর অন্যজন তা অস্বীকার করল।
এ সময় বিচারক বললেন, তোমাদের একজন পাওনাদার আর অন্যজন অস্বীকারকারী। শরীয়তের আদেশ মতে পাওনাদারের অবশ্যই সাক্ষী থাকতে হবে, আর যে অস্বীকার করবে তাকে কসম করতে হবে। এরপর পাওনাদারকে উদ্দেশ্য করে বিচারক বললেন, তোমার কোনো সাক্ষী আছে যে বলবেন এই লোক টাকা নিয়েছে?
পাওনাদার বলল, না, কোনো সাক্ষী নেই।
বিচারক বললেন, তাহলে কোনো উপায় নেই, অভিযুক্ত ব্যক্তি অবশ্যই কসম করবে, কিন্তু যদি কসম করে বলে টাকা নেয়নি, তাহলে আর কিছুই করার থাকবে না। অপরাধীরা আল্লাহকে ভয় পায় এবং মিথ্যা কসম করে না, কারণ একদিন সত্য ফাঁস হলে অপমান ও শাস্তি তার উপর বোঝা হয়ে আসবে।
এসব কথা শুনে পাওনাদার বলল, জনাব, এই কাজ করবেন না, এই লোকের কসমের প্রতি কোনো বিশ্বাস নেই, সে মিথ্যা কসম করবে, এতে আমার অধিকার পদুত্তরিত হবে, অন্য কোনো উপায় বের করে সমাধান করুন জনাব।
বিচারক বললেন, তুমি বলছো তোমার কোনো সাক্ষী নেই, আর আমিও তো গায়েব জানি না, কিন্তু টাকা ধার দেওয়ার ঘটনাটা তার সামনেই বলো, দেখি সত্য ঘটনা বের হয় কিনা।
পাওনাদার বলল, ঘটনা হলো, আমরা কয়েক বছর ধরে পরস্পরের বন্ধু ছিলাম, আমি তার মধ্যে কোনো অসততা দেখিনি এবং সে খুব গরিবও ছিল না, বাড়ি বাগান জমানো টাকা ছিল। হঠাৎ বিয়ের প্রস্তাব পেয়ে একটি জায়গায় যায়। এক সপ্তাহ পরে তার বিয়ের দিনক্ষণ ঠিক হয়। মেয়েটির আরও বিয়ের প্রস্তাব ছিল। ওই দিনগুলোতে আমার বন্ধু অস্থির ও চিন্তিত হয়ে থাকত। আমরা একদিন এক বনে ঘুরতে যাই। আমরা এক জায়গায় বসার পর তাহার অবস্থা খুলে বলে। সে বলে, আমার কাছে নগদ কোনো টাকা কড়ি নেই, গ্রামে এক টুকরো জমি আছে, কিন্তু সেটা বিক্রি করে বিয়ের খরচ জোগাড় করব, সেই সময়টুকুও নেই।
আমি এই কথাগুলো শুনে চিন্তায় পড়লাম, তার জন্য আমার কষ্ট লাগলো। দুনিয়ার সম্পদ বলতে আমার সেই 100 স্বর্ণ মুদ্রা। আমি কোনো কিছু না ভেবেই তাকে বললাম, হে বন্ধু, আমি তোমাকে সাহায্য করতে পারি, যদি তা তোমাকে দিই তাহলে কতদিন পর ফেরত দেবে?
সে বলল, এক মাসের মধ্যে। এরপর আমি তাকে বিশ্বাস করে টাকাটা দিলে সে তার বিয়ের কাজ সমাধান করল। বিয়ের পর এক মাস দুই মাস করতে করতে একসময় 2 বছর চলে গেল। আমি আমার কাজ করতাম, টাকার ব্যাপারে কোনো কথা বলতাম না, সেও কিছু বলতো না, আসলে তার কাছে কোনো টাকা ছিল না।
কিন্তু এক সময় আমি জানতে পারলাম যে এক সপ্তাহ পূর্বে সে ওই জমিটি ভালো দামে বিক্রি করেছে, তার কাছে নগদ টাকা আছে। একদিন আমি তাকে ওই 100 স্বর্ণ মুদ্রা ফেরত দিতে বললে সে অন্য কথা বলে কাটিয়ে দিল। এতে আমার সন্দেহ হলো। আমি টাকা নেওয়ার ঘটনা বিস্তারিত উল্লেখ করে বলার পর সে অস্বীকার করে বলল, কিসের টাকা, কোন বইয়ে লেখা আছে? যখন আমি দেখলাম তার সম্পর্কে ভালো ধারণা করাটা আমার ভুল ছিল, নিরুপায় হয়ে বিচারকের কাছে অভিযোগ করলাম। এটাই ছিল আমার ঘটনা।
সব শুনে বিচারক বললেন, যেদিন তাকে 100 স্বর্ণ মুদ্রা দিয়েছিলে সেদিন কোথায় বসেছিলে?
লোকটি বলল, আমরা এক গাছের নিচে বসেছিলাম, সেখানে নদী ভরা পানি ছিল আর জায়গাটিও ছিল খুব মনোরম।
এ পর্যন্ত বলার পর বিচারক ঋণ গ্রহীতাকে বললেন, এই ঘটনা কি সত্য?
লোকটি বলল, পুরোটাই মিথ্যা।
বিচারক এবার ঋণদাতাকে বললেন, তুমি যখন বলছো গাছের নিচে বসে টাকা দিয়েছিলে, তাহলে কেন বলছো সাক্ষী নেই? ওই গাছটাই তো সাক্ষ্য দেবে।
বাদী বলল, গাছ কিভাবে সাক্ষ্য দেবে?
বিচারক বললেন, আমি যেভাবে বলছি সেভাবে কাজ করো, এখানে আমি আসামিকে আটকে রাখছি, তুমি এখন ওই গাছের কাছে গিয়ে বলো বিচারক বলেছেন এসে সাক্ষ্য প্রদান করতে।
এই সময় আসামি কথাগুলো শুনে উপহাস মনে করে মুচকি হাসি হাসল, বিচারকও তার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। বাদী বিচারককে বলল, আমার ভয় হচ্ছে আমি গাছকে এ কথা বললে গাছ হয়তো বিশ্বাস করবে না।
বিচারক বললেন, এসো আমার লেখায় সিলমোহর নাও এবং গাছকে দেখিয়ে বলো যেন তোমার সাথে চলে আসে।
বাদী বিচারকের সিলমোহর নিয়ে গাছের কাছে যাওয়ার জন্য ঘর থেকে বের হল। বাদী বের হয়ে গেলে বিচারক বই পড়া শুরু করলেন। এরপর আসামির কাছে কথা বলা শুরু করলেন।
তিনি বললেন, বাজারের পরিস্থিতি ভালো নয়।
লোকটি বলল, হ্যাঁ, কাজকর্মে মন্দা চলছে।
বিচারক বললেন, মানুষের ঝগড়া করার মেজাজ নেই, আমরাও প্রায় বেকার বসে থাকি, বই পড়ি, আসলে বলতে চাচ্ছি আমাদের কাজেও মন্দা।
বিচারকের কথা শুনে আসামি মনে মনে ভাবল, তিনি হয়তো ঘুষ নিয়ে তাকে কসম করিয়ে বিষয়টি ফয়সালা দেবেন। সে আরো ভাবল, বিচারক নিশ্চয়ই বাদীর সাথে উপহাস করেছেন। আস্তে আস্তে তার ভয়ও কেটে গেল।
বিচারক আরো কয়েক পৃষ্ঠা বই পড়ে ফিসফিস করে বললেন, আজকে বিচারের মানসিকতাই নষ্ট হয়ে গেল, লোকটি গেল আর ফিরেও এল না, আমার মনে হয় অনেক দূর, তাই সে নিরুপায় হয়ে রাগ করেছে। তারপর আসামের দিকে তাকিয়ে বললেন, তোমার বন্ধু কি এতক্ষণে ওই গাছের কাছে পৌঁছে গেছে, তোমার কি মনে হয়?
লোকটি দ্রুত জবাব দিল, এখনো না জনাব।
বিচারক কোনো কথা না বলে আবার বই পড়ায় ব্যস্ত হয়ে গেলেন। ঘণ্টাখানেক পর বাদী মন খারাপ করে ফিরে এসে বলল, জনাব, সেখানে গিয়েছিলাম, আমার সালাম দিলাম, আপনার সিলমোহর দেখালাম, আপনার কথাও গাছকে বললাম, কিন্তু গাছ কোনো উত্তর দিল না। আমি অনেকক্ষণ ধৈর্য ধরে বসেছিলাম, কিন্তু সে তার জায়গা থেকে একটুও নড়ল না। হ্যাঁ, তাই ফিরে এলাম। এই নিন আপনার মোহর, এখন কি করব তাই বলুন।
বিচারক বললেন, তুমি যাওয়ার পর হঠাৎ গাছ এসে তার সাক্ষ্য দিয়ে চলে গেছে। তারপর আসামের দিকে তাকিয়ে বললেন, হে মিথ্যাবাদী প্রতারক, নিজের বন্ধুর কাছ থেকে যে টাকা ধার নিয়েছিলে তা দিয়ে দাও, নতুবা আমি তোমাকে প্রধান বিচারকের কাছে পাঠাব। কিভাবে টাকা আদায় করতে হয় তা তিনি ভালো করেই জানেন।
ঋণ গ্রহীতা বলল, হে বিচারক, আপনি কেন আমার প্রতি অবিচার করছেন? আমি তো এখানেই বসে আছি, কোনো গাছ এসে তো সাক্ষ্য দেয়নি।
বিচারক বললেন, যখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম লোকটি গাছের কাছে পৌঁছেছে কিনা, তখন তুমি বলেছিলে যে সে এখনো পৌঁছেনি। যদি গাছ ও বাদির ব্যাপারে তুমি কিছু না জানতে, তাহলে হয়তো বলতে কোন গাছ, বাদি কোথায় গেছে। তুমি আগে বলেছিলে যে বাদির সব কথাই মিথ্যা, তাহলে কিভাবে ওই গাছ চিনলে?
বিচারকের বিচক্ষণতা দেখে আসামি লজ্জিত হল। সে নিরুপায় হয়ে বিচারকের কথা মেনে নিল এবং ঋণের টাকা পরিশোধ করল।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি শিক্ষামূলক গান, মিথ্যা বলা ভালো নয়, শিরোনামের গানটির গীতিকার ও সুরকার আতিকুল ইসলাম, আর গিয়েছে বাংলাদেশের শিশু শিল্পী হুমাইরা আরফিন ইরা ও তার সঙ্গীরা।
তো বন্ধুরা, তোমরা গানটি শুনতে থাকো, আর আমরা বিদায় নেই রংধনুর আজকের আসর থেকে।
মিথ্যে কথা বলো না, মিথ্যে বলা চলবে সরল পথে, তবে তো আল্লাহ রাসূল থাকবে তোমার সাথে। বলবে তুমি সত্য কথা, চলবে সরল পথে, তবে
শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু আসর শুনলেন। শ্রোতাবন্ধুরা, এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতাবন্ধুরা, 25 নভেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম, খালেদা জিয়াকে স্লো পয়জং এর ব্যবস্থা করা হয়েছিল, মির্জা ফখরুলের প্রশ্ন। দৈনিক কালের কণ্ঠ, টিকা জীবন বাঁচায়, সংক্রমণ রোধ করে না, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দৈনিক মানব জমিন, নাইমকে চাপা দেওয়া গাড়িটি চালাচ্ছিলেন পরিচ্ছন্নতা কর্মী, বলেছে পুলিশ। দৈনিক ইত্তেফাক, হাব ভাড়ার বিষয়ে যৌক্তিক সিদ্ধান্ত শীঘ্রই, বলেছেন কাদের। দৈনিক যুগান্তর, ইউরোপের মতো উন্নয়ন চায়না যেখানে বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়, বলেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ভারতের শিরোনাম, সাফল্যের দাবির সঙ্গে মিল নেই সরকারি তথ্যে, বাণিজ্য সম্মেলন নিয়ে শ্বেতপত্র চান ধনখড়। দৈনিক আনন্দবাজার পত্রিকা, ত্রিপুরায় আরো 2টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাতে হবে, পৌরভোটের মাঝে নির্দেশ সুপ্রিম কোর্টের। দৈনিক সংবাদ প্রতিদিন, কলকাতা পুর ভোটের নির্ঘণ্ট ঘোষণা, অভিযোগ জানাতে নতুন ওয়েবসাইট কমিশনের। দৈনিক আজকাল, শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার 2টি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ, তীব্র দুর্ভোগ, কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি কলেজের একজন ছাত্র সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে যে বিক্ষোভ, মিছিল, সভা সমাবেশ চলছে, আমি মনে করি সেটি নাগরিকদের, ছাত্র সমাজের স্বাভাবিক অধিকার, সাধারণ অধিকার। এই প্রতিবাদ সমাবেশের মূল বার্তা যেটি, সেটি হচ্ছে যে নিরাপদ সড়ক, নিরাপদ সড়ক আমাদের জন্য অপরিহার্য। কারণ প্রতি বছর কত হাজার মানুষ যে সড়ক দুর্ঘটনায় নিহত হয় এবং কত শত পরিবার যে অসহায় অবস্থার ভেতর দিয়ে দিনাতিপাত করে তার কোনো ঠিক ঠিকানা নেই। এছাড়া একটি সড়ক দুর্ঘটনার মধ্য দিয়ে কত উজ্জ্বল ভবিষ্যৎ যে নস্যাৎ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তারও কোনো লেখাজোকা নেই। সেক্ষেত্রে সড়ক দুর্ঘটনা বন্ধ হওয়াটা একান্ত অপরিহার্য, খুবই জরুরি। এবং এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে যে সমস্ত উদ্যোগ রয়েছে, আমরা মনে করি সেই সমস্ত উদ্যোগ যথেষ্ট কম, অনেক ঘাটতি আছে। এই ঘাটতির কারণেই সড়কে এত বেশি মারাত্মক রকমের দুর্ঘটনা ঘটে। বিশ্বের প্রতিটা দেশেই সড়ক আছে, যানবাহন আছে এবং কম বেশি দুর্ঘটনা আছে, কিন্তু আমাদের দেশের মধ্যে এত বেশি দুর্ঘটনা বিশ্বের বহু দেশে নেই। তারা কিভাবে এই দুর্ঘটনা কমিয়েছে এবং এই ক্ষেত্রে আমাদের করণীয় কি প্রয়োজনে, এই বিষয়গুলো দেখার জন্য, গবেষণা করার জন্য আলাদা ফান্ড দিতে হবে। পাশাপাশি এ কথাও বলবো, সড়ক দুর্ঘটনা রোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য শিক্ষার্থীরা যে দাবি জানিয়ে আন্দোলনে নেমেছেন, আমি মনে করি সরকার বিষয়টি অত্যন্ত যত্ন সহকারে বিবেচনায় নিয়ে কার্যকর পদক্ষেপ নেবে এবং নেওয়া উচিত।
লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছে অস্ট্রেলিয়া। কতটা যৌক্তিক অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ?
জি, অস্ট্রেলিয়া লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে এবং এখন তারা এই সংগঠনের বিরুদ্ধে তাদের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেবে। অর্থাৎ হিজবুল্লাহর কোনো সম্পদ বা কোনো কিছু অস্ট্রেলিয়ায় থাকলে তারা আটক করবে। হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের একই রকমের পদক্ষেপ থাকবে যে পদক্ষেপ ইসরায়েল নেয় বা ইসরায়েলের পশ্চিমা মিত্ররা নেয়। ফলে হিজবুল্লাহকে তারা মূলত সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে শত্রু হিসেবে ঘোষণা করেছে। হিজবুল্লাহর পক্ষ থেকে এই বিষয়ে নিন্দা জানিয়ে এবং প্রতিবাদ জানিয়ে একটি বক্তব্য দেওয়া হয়েছে। সেটি হচ্ছে এই যে ইহুদিবাদ ইসরায়েলের চাপের কাছে অত্যন্ত নির্লজ্জভাবে অপমানজনকভাবে আত্মসমর্পণ করেছে। আমরা সবাই জানি যে ইহুদিবাদ ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে যে দখলদারিত্ব কায়েম করেছিল সেই দখলদারিত্ব থেকে মাতৃভূমিকে মুক্ত করেছে এই হিজবুল্লাহর যোদ্ধারা। পাশাপাশি ইহুদিবাদ ইসরায়েল যে লেবাননের উপরে কথায় কথায় আগ্রাসন চালাত যেমনটি ফিলিস্তিনে করে থাকে, এই আগ্রাসন চালানো অনেকটা বন্ধ হয়েছে হিজবুল্লাহর তৎপরতার কারণে, হিজবুল্লাহর প্রতিরোধের কারণে। ইসরায়েল যে লেবাননের এবং হিজবুল্লাহর মানুষের উপরে আগ্রাসনগুলো চালাতো সেটি একেবারে সন্ত্রাসী আগ্রাসন, এছাড়া আর কোনো ভাষাই তা বলা যাবে না। সেই সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে, সন্ত্রাসী আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং নিজেদের মাতৃভূমিকে উদ্ধার করেছে। তাহলে সেই সংগঠন কিভাবে সন্ত্রাসী সংগঠন হয়? রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে হিজবুল্লাহর অনেক বড় রাজনৈতিক প্রভাব রয়েছে লেবাননের রাজনীতিতে। পাশাপাশি হিজবুল্লাহর বেশ কয়েকজন সংসদ সদস্য রয়েছে, সাথে মন্ত্রিসভায় হিজবুল্লাহর অংশগ্রহণ রয়েছে। সেক্ষেত্রে একটি দেশের রাজনীতিতে যে সংগঠনের এত প্রভাব, এত অংশগ্রহণ, সেই সংগঠনকে যখন সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে অস্ট্রেলিয়া কালো তালিকাভুক্ত করে, তখন ওই দেশকে মূলত সন্ত্রাসী হিসেবে গণ্য করছে অস্ট্রেলিয়া, এ কথা বলতেও কোনো দ্বিধা নেই।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব বাবুল আক্তার, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। সাফল্যের দাবির সঙ্গে মিল নেই সরকারি তথ্যের বাণিজ্য সম্মেলন নিয়ে শ্বেতপত্র চান ধনখড়। দৈনিক আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত শিরোনামের এই খবরে বলা হয়েছে, আরো বিনিয়োগ টানার লক্ষ্যে আগামী বছর 20-21 এপ্রিল ফের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আয়োজন করতে চলেছে রাজ্য সরকার। বুধবার দিল্লি সফরে ওই সম্মেলনে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ঘটনার 24 ঘন্টার মধ্যেই বাণিজ্য সম্মেলনের সাফল্য নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এ নিয়ে মমতাকে চিঠিও দিয়েছেন ধনখড়। বৃহস্পতিবার এ নিয়ে টুইট করেছেন ধনখড়। মমতার অফিসিয়াল অ্যাকাউন্টকে জুড়ে দিয়ে তিনি লিখেছেন, গত 5টি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের তথ্য চেয়েছে। আরও লিখেছেন, সাফল্যের উচ্চকিত লম্বা লম্বা কথার সঙ্গে বাস্তবের মিল নেই। এর সঙ্গে মোতাবেক তিনি যে চিঠিটি দিয়েছেন তাও তুলে ধরেছেন। চিঠিতে তার দাবি, 2020 সালে বাণিজ্য সম্মেলন নিয়ে একাধিক তথ্য জানতে চেয়ে তিনি রাজ্য সরকারকে চিঠি দিয়েছিলেন। 2014 সাল থেকে ওই সম্মেলন করতে কত খরচ হয়েছে, 2014 সাল থেকে কত বিনিয়োগ হয়েছে, কত কর্মসংস্থান হয়েছে ইত্যাদি প্রশ্ন ফের একবার জানতে চেয়েছেন রাজ্যপাল। ত্রিপুরায় আরও 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাতে হবে পুর ভোটের মাঝেই, নির্দেশ সুপ্রিম কোর্টের। দৈনিক সংবাদ প্রতিদিনে প্রকাশিত এই শিরোনামের খবরে বলা হয়েছে, উত্তেজনার আবহেই বৃহস্পতিবার ত্রিপুরায় চলছে পুর ভোট। বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ উঠে আসছে বারবার। একদিকে যখন উত্তর পূর্ব রাজ্যে পুর ভোট চলছে, তখন অন্যদিকে সুপ্রিম কোর্টে চলছে এই সংক্রান্ত মামলা। আর সেই মামলার প্রেক্ষিতেই কড়া দেশের শীর্ষ আদালত শান্তিপূর্ণ ভোটের জন্য অতিরিক্ত 2 কোম্পানি সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স বা CAPF বা কেন্দ্রীয় বাহিনী পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ত্রিপুরার শাসক দল বিজেপির বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল CPM। তাদের অভিযোগ, পৌর ভোটের আগে থেকে কেরোয়া শিবির বিরোধীদের উপর হামলা চালাচ্ছে। শুধু CPM নয়, তৃণমূলের নেতা কর্মীরাও আক্রান্ত হচ্ছেন, ফলে হিংসার পরিবেশ তৈরি হয়েছে সে রাজ্যে। এরপরে সুপ্রিম কোর্ট স্বরাষ্ট্রমন্ত্রককে নির্দেশ দেয়, স্বচ্ছ স্বাধীন ও শান্তিপূর্ণ ভোটের জন্য ত্রিপুরায় অতিরিক্ত 2 কোম্পানি আধা সামরিক বাহিনী পাঠাতে হবে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। আইএই এর সঙ্গে ইরানের অমীমাংসিত বিষয়গুলো সমাধান করার লক্ষ্যে দুই পক্ষ একটি নীতিগত সমঝোতায় পৌঁছেছে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বাহরাইনে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনার সঙ্গে ইরানকে জড়িয়ে মানামাজি অভিযোগ করেছে তা কঠোর ভাষায় নাকচ করল তেহরান। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে গণতন্ত্র শেখার কিছু নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মাদ্রাসাগুলোতে সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেওয়া হয় বলে অভিযোগ তুলে ভারতের সব মাদ্রাসা বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন উত্তরপ্রদেশের শ্রম প্রতিমন্ত্রী। শ্রোতাবন্ধুরা, আর এরই সঙ্গে শেষ করছি আমাদের শান্ত অধিবেশন। আপনারা ভালো ও সুস্থ থাকুন। খোদা হাফেজ।